বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 25 জানুয়ারি, 11 মাঘ এবং ফার্সি 5 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি আক্তার জাহান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকাল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্সে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn, ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরান স্যাট একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমে শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারে ইরানের প্রেসিডেন্টের গুরুত্বারোপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর জাতিসংঘে 12 সংস্থার চিঠি শান্তি মিশনে প্রভাব পড়বে না বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর সাপ্তাহিক দর্পণ অনুষ্ঠানে রয়েছে আফগানিস্তানে ওয়াহাবি সালাফিদের প্রভাব বিস্তারের কারণ সম্পর্কে একটি বিশেষ আলোচনা। এরপর রয়েছে সাপ্তাহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সব শেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আমেরিকার সঙ্গে যোগাযোগের পদ্ধতি পরিবর্তনের বিষয়ে শর্ত দিয়েছে ইরান, ভালো সমঝোতা চূড়ান্ত হলেই কেবল সরাসরি যোগাযোগ সম্ভব। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকা প্রকাশ করল টিআইবি। এক ধাপ অগ্রগতি হলেও চরম দুর্নীতিগ্রস্তদের কাতারেই রয়ে গেছে বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও বিধানসভা স্পিকারের মধ্যে বাক যুদ্ধ চলছে। রাজ্যপাল অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে দাবি স্পিকারের। এবং টানটান উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরে আমেরিকার F-35 জঙ্গি বিমান বিধ্বস্ত, পাইলট সহ 7 মার্কিন সেনা আহত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, ভালো কোনো সমঝোতা অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কেবল আমেরিকার সঙ্গে যোগাযোগের বর্তমান পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। তিনি আজ এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। আলী শামখানি আরও বলেছেন, বর্তমানে আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে ইরানের সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। অনানুষ্ঠানিক পেপারের মাধ্যমে ভিয়েনায় অবস্থানরত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে একটা যোগাযোগ রয়েছে, এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন হয়নি এবং হবেও না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আবদুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে সরাসরি আলোচনা হচ্ছে, কিন্তু আমেরিকার সঙ্গে সরাসরি কোনো আলোচনা নেই। আমেরিকার সঙ্গে অনানুষ্ঠানিক কাগজপত্র ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরা এবং পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী আরও একটি দুটি দেশের মাধ্যমে
যোগাযোগ হচ্ছে। তিনি আরও বলেন, মার্কিন প্রতিনিধিরা সমঝোতা ইস্যুতে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে বারবার আগ্রহ দেখাচ্ছে। বাস্তবায়নের গ্যারান্টিযুক্ত একটি ভালো পরমাণু সমঝোতায় পৌঁছার বিষয়টি নিশ্চিত হলে সেক্ষেত্রে ইরান কোনো একটা পর্যায়ে এ নিয়ে সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতা তেহরানের জন্য গুরুত্বপূর্ণ। ইরান এ বিষয়ে সংবেদনশীল। তেহরান আজ আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী জাকের হাসানুভের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। ইরানের সামরিক প্রধান বলেন, তার দেশ সব ধরনের আগ্রাসনের বিরোধী। এ কারণে তিন দশক পর আজারবাইজান যখন তাদের ভূখণ্ড উদ্ধার করতে সক্ষম হল, তখন ইরানের সর্বোচ্চ নেতা ও জনগণ সন্তোষ প্রকাশ করেছেন, খুশি হয়েছেন। জেনারেল বাকেরি আরও বলেন, ইরান ও আজারবাইজানের মধ্যে নানা ক্ষেত্রে মিল রয়েছে। আজারি প্রতিরক্ষামন্ত্রী তেহরান সফর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও কারিগরি সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারের একটা সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী আজ উচ্চ ক্ষমতা সম্পন্ন এক প্রতিনিধি দল নিয়ে ইরান সফরে এসেছেন। ইরানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন। ইরাকে আটক ইরানি মার্কিন নাগরিকদের মুক্তির ব্যাপারে সুর নরম করেছে আমেরিকা। এসব বন্দীকে মুক্তি না দিলে ভিয়েনায় কোনো চুক্তি হবে না বলে আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি হুঁশিয়ার করে দেওয়ার একদিন পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, বন্দী মুক্তির বিষয়টিকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার সঙ্গে সম্পৃক্ত করা হবে না। তিনি গতকাল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দী মুক্তি একটি আলাদা বিষয় এবং ভিয়েনা সংলাপের মতো একটি অস্পষ্ট বিষয়ের সঙ্গে এটিকে গুলিয়ে ফেলতে চায় না ওয়াশিংটন। গুপ্তচর বৃত্তিসহ নানা অপরাধে ইরানে বেশ কয়েকজন মার্কিন নাগরিক বন্দী রয়েছেন। তবে ইরান দ্বৈত নাগরিকদের ইরানি নাগরিক বলে মনে করে এবং তাদের বিচার করার ক্ষেত্রে তাদের কাছে অন্য কোন দেশের পাসপোর্ট রয়েছে তা বিবেচনা করা হয় না। নেড প্রাইসের বক্তব্যের আগে রবার্ট ম্যালি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের মুক্তি না দেওয়া পর্যন্ত পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন সম্ভব হবে না। ম্যালি রোববার রাতে বলেন, যতক্ষণ পর্যন্ত চারজন মার্কিন নাগরিক ইরানের কারাগারে বন্দী রয়েছেন, ততক্ষণ পর্যন্ত পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তন আমাদের জন্য কঠিন। শ্রোতা বন্ধুরা, মাফ করবেন, ইরানে আটক ইরানি মার্কিন নাগরিকদের মুক্তির ব্যাপারে সুর নরম করেছে আমেরিকা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং দুবাইয়ে গতকাল যে হামলা হয়েছে সে সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি জানিয়েছেন, হুথি সমর্থিত সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জাফরা বিমানঘাটি এবং বাণিজ্য কেন্দ্র দুবাইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে। রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে জেনারেল ইয়াহিয়া সারি এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আজকের হামলায় কয়েকটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। তিনি জানান, আবুধাবির গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় দীর্ঘপাল্লার সামাদ তিন ড্রোন দিয়ে হামলা চালানো হয়। অপারেশন ইয়েমেন হারিকেন দুই নামের এ হামলার মাধ্যমে লক্ষ্য অর্জিত হয়েছে এবং অত্যন্ত নিখুঁতভাবে হামলা পরিচালিত হয়। জেনারেল সারি আরও বলেন, অভিযানের পরবর্তী ধাপ বাস্তবায়ন করতে আমরা প্রস্তুত রয়েছি এবং হামলার মাধ্যমে হামলার জবাব দেয়া হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের এক ধাপ উন্নতি হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান হয়েছে 13তম, যা গতবার ছিল 12তম। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার বাংলাদেশের অবস্থান 13তম। বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা TI 180 দেশের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করেছে আজ মঙ্গলবার। এরই অংশ হিসেবে একই দিনে বাংলাদেশে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করেছে TI এর অঙ্গ সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা TIB। রাজধানীতে TIB-র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ অংশের তথ্য প্রকাশ করেন TIB-র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। উল্লেখ্য, 2001 থেকে 2005 সাল পর্যন্ত টানা 5 বছর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা TI এর প্রতিবেদনে তালিকাভুক্ত হয়েছিল। পরে ধীরে ধীরে বাংলাদেশের অবস্থান উন্নত হতে থাকে। তবে বাংলাদেশের এই অগ্রগতিকে দুর্নীতি দমনের ক্ষেত্রে হতাশাজনক মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা TIB। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের স্কোর বাড়েনি, কমেওনি, গত 10 বছরের হিসাবে একই অবস্থানে আছে। TI এর এবারের সূচকে দুর্নীতি, মানবাধিকার ও গণতন্ত্র বিবেচনায় এনেছে বলেও জানান তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, অবাধ দুর্নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকা, সরকারের দুর্নীতি বিরোধী শূন্য সহিষ্ণুতার ঘোষণা বাস্তবায়ন না করা, সরকার পরিচালনার সাথে জড়িতদের একটি অংশের দুর্নীতিতে জড়িয়ে যাওয়া, দুর্নীতির বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে জড়িত করতে না পারার ব্যর্থতার কারণে দেশে এই দুর্নীতি বেড়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে 7 বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানিয়েছে, অবৈধভাবে নৌকাযোগে লিবিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এসব বাংলাদেশি, কিন্তু ঠান্ডায় তারা প্রাণ হারিয়েছেন। আজ এক বিবৃতিতে ইতালির আগ্রিজেন্তোর প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজিও বলেন, ঠান্ডায় শরীরের তাপমাত্রা দ্রুত কমে আসায় ওই বাংলাদেশিরা প্রাণ হারিয়েছেন। লাম্পিওনের উপকূল থেকে 29 কিলোমিটার দূরে কোস্টগার্ডের সদস্যরা ওই নৌকার সন্ধান পান। এরপর সেখানে উদ্ধার অভিযান চালানো হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজিও। লাম্পেদুসা দ্বীপের মেয়র সেলভারতো মার্তেল্লো এই বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নৌকায় 280 অভিবাসন প্রত্যাশী ছিলেন, তাদের অধিকাংশ বাংলাদেশ ও মিশরের বাসিন্দা। ইউরোপে অবৈধ অভিবাসন প্রত্যাশী প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয় ইতালির উপকূলকে। বেশি অর্থ উপার্জনের আশায় অবৈধ পথে বিদেশ যাওয়ার পথে এ পর্যন্ত বহু বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় বিধানসভা চত্বরে দাঁড়িয়ে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন বিধানসভার স্পিকার। তিনি বলেন, বিধানসভা সংক্রান্ত অনেক কথা বলেছেন যা সৌজন্যতার মধ্যে পড়ে না। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় বিধানসভা চত্বরে দাঁড়িয়ে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার তীব্র সমালোচনা করেছেন। আজ মঙ্গলবার সংবিধান প্রণেতা BR আম্বেদকরের ভাস্কর্যে মালা দিতে এসে বিধানসভা চত্বরে এক সংবাদ সম্মেলনে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকার ও রাজ্য বিধানসভা সংক্রান্ত সমালোচনামূলক মন্তব্য করেন। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে টার্গেট করে আরো বলেন যে বিলের কথা উনি বলছেন, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বিল, সেটা পাশ করা হয়নি। গণপিটুনি বিল প্রসঙ্গে উনি বলছেন রাষ্ট্রপতি বাতিল করে দিয়েছেন, কিন্তু ওই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিধানসভা এমন একটা জায়গা যেখানে সব তথ্য আসা দরকার, কোনো তথ্য না আসা সত্ত্বেও উনি কিভাবে এসব কথা বললেন আমি জানি না। এর আগে আজ রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, রাজ্যপাল হিসেবে আমি শঙ্কিত, এ রাজ্যে গণতন্ত্র নেই, এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। এরপর স্পিকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে তিনি বলেন, আমি তথ্য চাইলে দেওয়া হয় না, কিন্তু এখানে একের পর এক অভিযোগ আমার এবং আমার অফিসের বিরুদ্ধে করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য ভালো উদাহরণ নয় বলেও মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। দক্ষিণ চীন সাগরে টানটান উত্তেজনার মধ্যে আমেরিকার একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে 7 মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, রুটিন মহড়ার সময় সেখানে ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে। ঠিক কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে আমেরিকার নৌবাহিনী। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। প্রাচ্য ও পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক বিস্তারের বিষয়টিকে জোর দিয়ে আসছে ইরান। ইরানের প্রেসিডেন্ট ডক্টর ইব্রাহিম রাইসি তেহরানে নিযুক্ত ব্রুনাইয়ের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্রক্ষেত্রে ইরানের ভারসাম্যপূর্ণ অবস্থান তুলে ধরতে গিয়ে এ কথা বলেন। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশ গোটা বিশ্বের সঙ্গে, বিশেষ করে প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। তেহরানে নিযুক্ত ব্রুনেইয়ের নতুন রাষ্ট্রদূত ইসমাইল আব্দুল মানাফ আজ ইরানি প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র জমা দেওয়ার সময় দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার সময় ইরানের প্রেসিডেন্ট একথা বলেছেন। গত বছর 3 আগস্ট ইরানের 13তম সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে পররাষ্ট্র ক্ষেত্রে ভারসাম্য নীতি গ্রহণ করে আসছে এবং সব মুসলিম দেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা বিস্তারের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এসেছে। প্রাচ্য ও পাশ্চাত্যের সব বৃহৎ শক্তির সঙ্গে সম্পর্ক বিস্তারের বিষয়টিকে জোর দিয়ে আসছে ইরান। জনাব রাইসি এর আগে প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্টে শপথ গ্রহণ অনুষ্ঠানে বর্তমান বিশ্বে চলমান অস্থিরতার কথা উল্লেখ করে বলেছিলেন, নয়া পরাশক্তিগুলোর সঙ্গে সংলাপ, নতুন বিশ্ব পরিস্থিতি উপলব্ধি ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমেই কেবল জাতিগুলোর স্বার্থ রক্ষা করা সম্ভব। প্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে ইরানের বর্তমান সরকার সাংহাই সহযোগিতা সংস্থা ও ইকো অর্থনৈতিক জোটের মতো আঞ্চলিক বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পর্ক জোরদারের নীতি গ্রহণ করেছে। জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রাখতে ইরান যেকোনো সুযোগকে কাজে লাগাতে বদ্ধপরিকর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সম্প্রতি নিউ ইয়র্ক সফরকালে ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এবং পরমাণু সমঝোতার সাথে সংশ্লিষ্ট 4+1 গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সাক্ষাতে পররাষ্ট্রক্ষেত্রে ইরানের ভারসাম্যপূর্ণ নীতির কথা জানিয়েছিলেন। এ ব্যাপারে আবদুল্লাহিয়ান বলেন, ইউরোপের 18টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার সাক্ষাৎ থেকে বোঝা যায় তেহরানের প্রাচ্যনীতির অর্থ এ নয় যে তারা পাশ্চাত্যকে অগ্রাহ্য করতে চায়, বরং ইরান চায় সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে। বর্তমানে পশ্চিম এশিয়া জুড়ে যে অশান্ত পরিবেশ বিরাজ করছে তার ফলে আমেরিকা ওই অঞ্চল থেকে ক্রমেই সরে যেতে বাধ্য হচ্ছে। এ অবস্থায় বিরাজমান হুমকি মোকাবেলা এবং জাতিগুলোর স্বার্থ রক্ষায় অর্থনৈতিক উন্নতির সুযোগকে কাজে লাগানোর জন্য এ অঞ্চলের মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি জোরদার আগের চেয়ে আরও বেশি জরুরি হয়ে পড়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। র্যাবকে জাতিসংঘের শান্তি মিশনে না নেওয়ার জন্য 12টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যে চিঠি দিয়েছে তাতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে জানিপপ চেয়ারম্যান র‍্যাব কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বাংলাদেশের জন্য একটি বড় বার্তা বলে মনে করছেন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে বাংলাদেশের আধাসামরিক বাহিনী র‍্যাবকে জাতিসংঘের শান্তি মিশনে না নেয়ার জন্য ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যে চিঠি দিয়েছে এতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন,
দেশের ক্ষতি করার জন্য খুব দুঃখজনকভাবে আমাদের কোন কোন প্রতিষ্ঠান আগাগোড়া লেগে থাকে, বিদেশিদের টাকা দেয়, ইউএন সবসময় লোকজনকে যাচাই বাছাই করে নেয়।
ওদিকে জাতিসংঘ মিশনে র‍্যাবকে নিষিদ্ধ করতে ১২টি শীর্ষ মানবাধিকার সংগঠনের চিঠি প্রসঙ্গে জাতিসংঘ জানিয়েছে তারা চিঠিটি দেখেছে, পড়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে যাচাই করা হচ্ছে। বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং র‍্যাবের নিষেধাজ্ঞা ইস্যুতে দুজন সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের মুখপাত্র স্টিফেন ডোজারিক এ মন্তব্য করেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে জাতিসংঘ মিশনে র‍্যাবের ওপরে নিষেধাজ্ঞার যে দাবি উঠেছে পিসকিপিং ডিপার্টমেন্ট তা অধিকতর গুরুত্বের সঙ্গে যাচাই করবে বলেও উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র। এদিকে মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ সরকার র‍্যাব এবং পুলিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন অফিস চিফ জোসেফ বোরেলকে চিঠি দিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব কমিটির সদস্য স্টেফানেক ইভান। স্লোভাকিয়ার এমপি স্টেফানেক ইভান গত ২০ জানুয়ারি এই চিঠিতে বাংলাদেশে আইনের শাসন না থাকা, বিচার বহির্ভূত হত্যা এবং দুর্নীতির মতো ইস্যুগুলোর উল্লেখ করে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন। আজ গণমাধ্যমে প্রকাশিত এই চিঠির খবরে বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকার, কথা বলার স্বাধীনতা, নাগরিক ও রাজনৈতিক অধিকার পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। এদিকে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপের চেয়ারম্যান ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ র‍্যাবের কর্মকর্তাদের উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বাংলাদেশের জন্য একটি বড় বার্তা হিসেবে উল্লেখ করে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় পুলিশ এবং র‍্যাবের ৭ জনের নাম জানা গেলেও এই তালিকায় সর্বমোট ৫৬৭ জনের নাম রয়েছে। তিনি বলেন এই সংখ্যাটি এখানেই যে সীমাবদ্ধ থাকবে তা ভাবার কোনো কারণ নেই, আগামী নির্বাচনের আগ পর্যন্ত এই সংখ্যা ৩০০০ বা এর থেকেও বেশি হতে পারে। আজ ঢাকায় প্রকাশিত একটি জাতীয় দৈনিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ বলেছেন বছর দুয়েক পরে দেশে জাতীয় নির্বাচন, আসলে নির্বাচনের ময়দান সমতল করার অংশ হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপ নিয়েছে বলে আমার বিশ্বাস। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের ঘটনাবলী, বিশেষ করে তালেবান গোষ্ঠী ওই দেশটির ক্ষমতা নেয়ার পর উগ্রতাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের একের পর এক হামলায় শুধু যে শত শত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে তাই নয়, একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তাও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোও হুমকির মুখে রয়েছে এবং তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ সংক্রান্ত ধারাবাহিক আলোচনার আজকের অনুষ্ঠানে আমরা পাকিস্তানে উগ্র ওয়াহাবি সালাফি গোষ্ঠীর প্রভাব বিস্তারের কারণ ও তাদের প্রতি কয়েকটি আরব দেশের পৃষ্ঠপোষকতার বিষয়টি তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। We'll be right back.
গত অনুষ্ঠানে আমরা ১৯৭৮ সালের ২৭ এপ্রিলে আফগানিস্তানে কমিউনিস্টদের অভ্যুত্থানের আগে ওই দেশে প্রভাব বিস্তারে সৌদিপন্থী ওয়াহাবি সালাফিদের প্রচেষ্টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সেই সময়টাতে ওয়াহাবিদের ব্যর্থতার কিছু দিক তুলে ধরেছিলাম। আফগানিস্তানে কমিউনিস্টদের অভ্যুত্থানের আগে আরেকটি যে কারণে ওয়াহাবিরা প্রভাব বিস্তার করতে পারেনি সেটা হচ্ছে ওয়াহাবি সালাফিরা সাফায়াত, তাবাসুল ও কবর বা মাজার জিয়ারতের বিরোধিতা করত। কিন্তু আফগানিস্তানের সুন্নি হানাফি মাজহাবে বিশ্বাসী জনগণ ছিল সুফিবাদী তরিকত পন্থীদের দ্বারা প্রভাবিত। আফগানিস্তানের শত শত মাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কবর রয়েছে। জনগণ এসব মাজার ও কবরকে বিশেষভাবে শ্রদ্ধা করে, কিন্তু ওয়াহাবি সালাফিরা মাজার ও কবর জিয়ারত করাকে হারাম ও বেদাত ফতোয়া দিয়ে জনগণকে কবরে না যাওয়ার পরামর্শ দিত। এসব কারণে আফগান জনগণ সালাফিদেরকে গ্রহণ করতে পারেনি এবং সালাফিরাও আফগানিস্তানে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। এক পর্যায়ে ক্ষুব্ধ আফগান জনগণ ওয়াহাবি সালাফিদেরকে ধর্ম প্রচারের অনুমতি দেয়নি, ফলে ওয়াহাবিদের কার্যক্রম আলাদা মসজিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল।
কান্দাহারের একজন প্রত্যক্ষ অধিবাসী এ ব্যাপারে বলেছেন, কান্দাহারে ওয়াহাবি সালাফিদের মাত্র একটি মসজিদ ছিল এবং এটাকে সবাই চিনত, তাই যারাই সালাফিদের মসজিদে যেত জনগণ তাদেরকেই ঘৃণার চোখে দেখত। এ কারণে ওয়াহাবি সালাফিরা তাদের মসজিদে যেতে সবাইকে উৎসাহিত করার জন্য বিপুল অর্থ ব্যয় করত। জনপ্রতি এই অর্থের পরিমাণ ছিল অন্তত একজন শ্রমিকের দৈনিক মজুরির সমান, কিন্তু তারপরও ওয়াহাবিরা আফগান জনগণকে তাদের দিকে টানতে ব্যর্থ হয়। ১৯৭৮ সালের ২৭ এপ্রিলে আফগানিস্তানে কমিউনিস্টদের অভ্যুত্থানের আগে ওয়াহাবি সালাফিরা আফগানিস্তানে কোনো জায়গা করতে তো পারেনি, এমনকি পাকিস্তানের পশতু অর্ধুষিত এলাকায়ও কোনো গ্রহণযোগ্যতা পায়নি। ওই এলাকার বেশিরভাগ মানুষ সুফিবাদী তরিকতপন্থী হওয়ায় কিংবা বড়জোর দেওবন্দি ধারায় থাকায় সেখানে ওয়াহাবি সালাফিরা কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, বরং মানুষ তাদেরকে ঘৃণা করত।
পাকিস্তানের পশতু অধ্যুষিত এলাকায় প্রথম যে ব্যক্তি ওয়াহাবি সালাফিদেরকে জায়গা করে দিয়েছিলেন তিনি হচ্ছেন মৌলবী মোহাম্মদ তাহের, যিনি মাওলানা তাহের নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার মেজর ওমেরের পিতা। মাওলানা তাহের মাওলানা পাঞ্জ পীর নামেও খ্যাতিমান ছিলেন, কারণ তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাওয়ারি উপশহরের পাঞ্জপীর এলাকার বাসিন্দা ছিলেন। সে সময় তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ওয়াহাবি সালাফিদেরকে ওই অঞ্চলে আমন্ত্রণ জানান। প্রথম দিকে স্থানীয় জনগণের তীব্র প্রতিবাদ ও বিরোধিতার সম্মুখীন হয় সালাফিরা। জনগণ মাওলানা পাঞ্জপীরকে ও সালাফিদেরকে অমুসলিম ও ঘৃণার যোগ্য বলে মনে করত, কিন্তু পর্যায়ক্রমে এবং আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতির সুযোগে ওয়াহাবি সালাফিরা পাকিস্তানের পাখতুনখোয়া প্রদেশ এবং আফগানিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় নিজেদের জায়গা করে নিতে কিছুটা সক্ষম হয়। এখানে উল্লেখ করা যেতে পারে যে মাওলানা পাঞ্জপীরের ছেলে মেজর ওমের ও কর্নেল ইমাম ছিলেন এমন সব ব্যক্তি যারা তালেবান গোষ্ঠী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
১৯৭৮ সালের ২৭ এপ্রিলে আফগানিস্তানে কমিউনিস্টদের অভ্যুত্থানের পর ওয়াহাবি সালাফিরা সমগ্র ওই অঞ্চলে তাদের ভ্রান্ত ও উগ্র আকিদা বিশ্বাস ছড়িয়ে দেওয়ার বিরাট সুযোগ পায়। মূলত তখন থেকে আফগানিস্তানে সৌদি আরবের প্রভাব বিস্তারের ক্ষেত্র তৈরি হয়। আগেই যেমনটি বলেছি, উগ্র ওয়াহাবি সালাফি আকিদা বিশ্বাসের সঙ্গে আফগানিস্তানের জনগণের পরিচয় প্রায় ১০০ বছর ধরে। ১৯১২ সালে সৌদি ওয়াহাবি মুফতি শেখ মোহাম্মদ শারেহ মদিনা শহর থেকে মধ্য এশিয়ার ফারগানে উপত্যকা এলাকায় যান এবং সেখানকার স্থানীয় জনগণের কাছে সালাফি ও ওয়াহাবি আকিদা বিশ্বাস তুলে ধরেন। তিনি বেশ কিছু সংখ্যক অনুসারী পেয়ে যান এবং এরপর তারই অনুসারী বা সমর্থকরা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় বাদাখশান, কোনার, খোস্ত ও নুরেস্থানের উপজাতি অধ্যুষিত এলাকায় প্রবেশ করে সেখানে সালাফি মতবাদ প্রচারে ভূমিকা রাখে। কিন্তু ওয়াহাবিরা প্রথমে তাদের আকিদা বিশ্বাস নিয়ে আফগানিস্তানের প্রভাব বিস্তার করলেও কমিউনিস্ট বিপ্লবের পর তারা উগ্রতার দিকে সাধারণ মানুষকে ধাবিত করে এবং জনগণকে জিহাদের দিকে আহ্বান জানায়।
সৌদি আরবের নেতৃত্বে আরবরা দুই দিক থেকে তাদের সালাফি আকিদা বিশ্বাস আফগানিস্তানে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালায়। প্রথমত, তারা আফগানিস্তানে হাজার হাজার ধর্মীয় শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসা এবং দুটি মসজিদ তৈরি করে। সেখানে গড়ে ওঠা জিহাদি গ্রুপে বহু আরব স্বেচ্ছাসেবী সরাসরি যোগ দিয়েছিল। এছাড়া সৌদি আরব আফগানিস্তানে ওয়াহাবি মতবাদের বিস্তার, ইরানের ইসলামী বিপ্লবের বিরুদ্ধে পাল্টা আরেকটি শক্তিকে দাঁড় করানো, পাকিস্তান ও আফগানিস্তানে বিপুল পুঁজি বিনিয়োগ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানদের যুদ্ধে কোটি কোটি ডলার ব্যয় করেছে। বিশেষ করে সালাফি চিন্তাধারায় প্রভাবিত আরব যোদ্ধাদেরকে আফগানিস্তানে মোতায়েনের ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছিল সৌদি আরব। সৌদি আরব 1981 সালে এবং 1982 সালে আফগানিস্তানে দুটি ব্যাংক স্থাপন করে। এ ব্যাংকের মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে রিয়াদ আফগানদের আর্থিক সহায়তা দিয়েছিল। এমনকি বিভিন্ন দেশের মসজিদ ও দাতব্য সংস্থার পক্ষ থেকেও সাধারণ জনগণের কাছ থেকে সংগৃহীত বিপুল অর্থ সৌদি ব্যাংকের মাধ্যমে আফগানিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হতো।
ওয়াহাবি সালাফিদের মতবাদ প্রচারের লক্ষ্যে এসব মসজিদ ও মাদ্রাসা শুধু যে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও উপজাতি অধ্যুষিত অন্যান্য এলাকায় প্রতিষ্ঠিত করা হয়েছে তাই নয়, একই সঙ্গে পাকিস্তানের দূরবর্তী পাঞ্জাব ও সিন্ধু প্রদেশেও তৈরি করা হয়েছে। সৌদি আরব এসব মসজিদ ও মাদ্রাসায় উগ্র সালাফি মতবাদের প্রশিক্ষণ দিয়ে ও বিশেষ বাহিনী তৈরি করে তাদেরকে আফগানিস্তানের জিহাদে পাঠাত। এভাবে ধর্মের নামে বিকৃত ওয়াহাবি মতবাদ প্রচার এবং উগ্র একটি গোষ্ঠী তৈরিতে বিপুল অর্থ ব্যয় করেছিল সৌদি আরব।
তো শ্রোতা বন্ধুরা, আগামী পর্বের আলোচনায় আমরা আফগানিস্তানে দায়েশ বা আইএস জঙ্গিদের উত্থানের কারণ সম্পর্কে আরও আলোচনা করার চেষ্টা করব।
আশা করি সে অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 25 জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী, সমস্যা থাকলে র্যাবকে নতুন করে ট্রেনিং দিন প্রথম আলো। র্যাবকে নিষিদ্ধ করতে 12 মানবাধিকার সংস্থার চিঠিতে, শান্তি রক্ষা মিশনে প্রভাব পড়বে না মানবজমিন। দেশে 3,70,00,000 শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত, কালের কণ্ঠ। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বিশ্বে 13তম বাংলাদেশ, ইত্তেফাক। এ উদ্যোগকে বিএনপি স্বাগত জানানো দরকার ছিল। ওবায়দুল কাদের, যুগান্তর, ভারতের শিরোনাম। রাজ্যে বিজেপিকে দুর্বল করার চেষ্টা দলেরই একাংশের আগেই দিল্লিকে জানিয়েছে জয়প্রকাশ, আনন্দবাজার পত্রিকা। ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা রাজনৈতিক দলগুলোর, নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের, দৈনিক সংবাদ প্রতিদিন। বাংলায় আইনি শাসন নেই বললেন রাজ্যপাল আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী সমস্যা থাকলে র্যাবকে নতুন করে ট্রেনিং দিন প্রথম আলো। খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিভাবে কার্যক্রম পরিচালনা করবে সেটা যুক্তরাষ্ট্র শিখিয়েছে। এ বিষয়ে প্রথম আলোতে এ কে এম জাকারিয়া মতামত কলামে লিখেছেন, মানবাধিকার লঙ্ঘনের দায় র্যাবের না সরকারের। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর এক মাসের বেশি সময় চলে গেছে। এর মধ্যে পানি অনেক দূর গড়িয়েছে। শুরুতে সরকার যে অবস্থান নিয়ে এর বিরোধিতা শুরু করেছিল, এখন আর সেখানে আছে বলে মনে হয় না। এ সময়ে মন্ত্রীদের মুখে আমরা নানা কথা শুনেছি। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর মুখেই স্বাভাবিকভাবে বেশি কথা শোনা গেছে। পররাষ্ট্রমন্ত্রীর সর্বসাম্প্রতিক বক্তব্যে কিছু নতুন তথ্য পাওয়া গেছে। র্যাব তৈরি করেছে আমেরিকানরা আর ব্রিটিশরা। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বিশ্বে ১৩তম বাংলাদেশ, ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিশ্বের ১৮০টি রাষ্ট্রের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বিশ্বে ১৩তম, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআই থেকে প্রকাশিত দুর্নীতির ধারণার সূচকে এ তথ্য উঠে এসেছে। ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে টিআই প্রতিবেদনে তালিকাভুক্ত হয়েছিল। পরে ধীরে ধীরে বাংলাদেশের অবস্থান এগিয়ে আসতে থাকে। তবে বাংলাদেশের এই অবস্থানকে খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। করোনায় মৃত্যুর সঠিক সংখ্যা কখনো জানা যাবে না, প্রথম আলো। বিস্তারিত খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা ৫৬১১৫৪০। সংখ্যাটি অফিসিয়াল, এটি প্রতিটি দেশের সরকার কর্তৃক ঘোষিত সংখ্যার বৈশ্বিক যোগফল। তবে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের ধারণা, করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি। এই অনেক বেশি নিয়ে কাজ করা গবেষণার জন্য জটিল চ্যালেঞ্জ। সরকারগুলো যে সংখ্যা দিচ্ছে তা যে প্রকৃত সংখ্যা নয়, এর একাধিক প্রমাণ এখন বিজ্ঞানী, গবেষক ও সাংবাদিকদের হাতে আছে। এ উদ্যোগকে বিএনপি স্বাগত জানানো দরকার ছিল, ওবায়দুল কাদের, যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। ইসি গঠনে আইন প্রণয়নে সরকার যে উদ্যোগ নিয়েছে, বিএনপির সেটিকে স্বাগত জানানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার চায় একটি শক্তিশালী নির্বাচন কমিশন, আর এ লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে শেখ হাসিনা সরকার। সরকারের এ উদ্যোগকে বিএনপি স্বাগত জানানোর প্রয়োজন ছিল, আজ তারা স্বভাবগতভাবেই সমালোচনা করছে। সাবির দুই সাবেক শিক্ষার্থীকে আটকের অভিযোগ করেছেন তাদের স্বজনরা। খবরটি মানবজমিনে পরিবেশিত হয়েছে। দৈনিকটি এ সম্পর্কিত খবরে লিখেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে অনশনস্থলে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে সাবেক বর্তমান শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার সবকটি মোবাইল ব্যাংকিং নম্বর সোমবার দুপুরের পর থেকে কাজ করছে না বলে জানিয়েছেন তারা। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ভারতের রাজনীতির নানা খবর ভিন্ন ভিন্ন শিরোনামে পরিবেশিত হয়েছে সংবাদ প্রতিদিনে। ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা রাজনৈতিক দলগুলোর, নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের, এটি একটি শিরোনাম। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস, দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হেভিওয়েট নেতা আরপিএন সিং। অপর এক খবরে লেখা হয়েছে, বিধানসভায় দাঁড়িয়ে মমতাকে আক্রমণ ধনখড়ের, রাজ্যপালের কাছে দায়বদ্ধ মুখ্যমন্ত্রী, উপেক্ষা কেন। এ সম্পর্কিত খবরে দৈনিক আজকাল লিখেছে, রাজ্যপাল বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন বাংলায় আইনের শাসন নেই। তিনি বলেন পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর, বাংলায় বিপদের মুখে গণতন্ত্র, ভোট পরবর্তী হিংসায় তারই প্রমাণ। রাজ্যপালের এই মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন উনি সৌজন্য ভাঙলেন, আমরা যা চিঠিতে লিখেছি প্রত্যেকটা বর্ণ সত্য। প্রসঙ্গত, রাজ্য রাজ্যপাল সংঘাত এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপাল যা বললেন তা এক অন্য মাত্রায় ছিল। তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পসরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি গল্প। গল্পটি এরকম, প্রাচীনকালে এক দরিদ্র যুবক ছিল। সে যেমন ছিল অলস তেমনি ছিল বেকার। অলসতার কারণেই সে কাজকর্ম করত না, ঘরে শুয়ে বসেই দিন রাত কাটিয়ে দিত আর আল্লাহর কাছে প্রার্থনা করত, হে আল্লাহ আমাকে কষ্ট ক্লেশ ছাড়া প্রচুর রিজিক দাও।
এভাবে দিন সপ্তাহ মাস এমনকি বছরের পর বছর কেটে গেল। ওই অলস যুবককে আল্লাহ কোনো সম্পদ দিলেন না। যখনই তার খুব ক্ষুধা লাগত ঘর থেকে বের হয়ে খাবার ভিক্ষা করত। কিন্তু হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। এক রাতে যুবক যথারীতি প্রার্থনা করল এবং যথারীতি আল্লাহর কাছে প্রচুর সম্পদ চেয়ে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে সে দেখল এক লোক তাকে বলছে, হে অলস যুবক, আমি তোমাকে একটা গুপ্তধনের ঠিকানা দেব, কিন্তু ওই গুপ্তধন পেতে হলে তোমাকে একটু চেষ্টা তদবির করতে হবে, অলস থাকা যাবে না। অলস যুবক জিজ্ঞেস করল, কি সেই গুপ্তধন, কোথায় সেটা? লোকটি জবাবে কি বলল তা শুনবো মিউজিকের পর।
ত তোমার প্রতিবেশীর দোকানে ছেঁড়া খোঁড়া বর্জ্য কাগজের মধ্যে এক টুকরো কাগজ আছে, ওই কাগজটি খুঁজে বের করতে হবে। সেই কাগজটিতে গুপ্তধনের মানচিত্র আঁকা আছে। তুমি যখন সেই মানচিত্রটি পাবে তখন গুপ্তধনের অবস্থান এবং কিভাবে তা বের করতে হবে সমস্ত নির্দেশনা সেখানে পেয়ে যাবে। মনে রেখো, এই ধন কেবলমাত্র তোমারই জন্য। গুপ্তধনের চিঠি যদি অন্য কারো হাতে পড়ে তবে সে তা ব্যবহার করতে পারবে না। যাই হোক, এমন গোপনে কাজটি করার চেষ্টা করবে যেন কেউ জানতে না পারে। কাগজের টুকরাটি খুঁজে পেলে একটি নির্জন কোণে গিয়ে পড়ো, কাউকে দেখাবে না। যুবক ঘুম থেকে জেগে ভীষণ খুশি হয়ে গেল। পরের রাতেই সে প্রতিবেশীর দোকানে গেল, স্বপ্নে দেখা ম্যাপ অনুসরণ করে দোকানের বর্জ্য কাগজের কাছেও গেল।
দোকানদারের সঙ্গে খোশ গল্প জমিয়ে গুপ্তধনের চিঠি উদ্ধার করে জামার পকেটে লুকিয়ে রাখল এবং পড়ার জন্য শহরের বাইরে চলে গেল। গাঞ্জে নামা মানে গুপ্তধনের ম্যাপে লেখা ছিল, শহরের বাইরে একটি পুরনো অর্ধ্বংসপ্রাপ্ত একটি দুর্গ আছে। ওই দুর্গের পেছনে আছে একটি গম্বুজ। ওই গম্বুজের পেছনে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি তীর ছুঁড়বে। সেই তীর যেখানে পড়বে সেখানে খুঁড়লেই গুপ্তধন খুঁজে পাবে। অলস যুবক ঠিক ঠাক মতো তাই করল, কিন্তু কিছুই খুঁজে পেল না। অলস যুবক মনে মনে বলল, হয়তো আমি ভুলভাবে তীর ছুঁড়েছি, আবার চেষ্টা করা যাক। তাই করল যুবক। তীরটি যেখানে পড়ল সেখানে মাটি খুঁড়ল, কিন্তু এবারও কোনো গুপ্তধন খুঁজে পেল না। এর পরের গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর।
যুবকটি প্রায় এভাবে তীর ছোড়ে এবং গুপ্তধনের সন্ধান করে, কিন্তু সফল হয় না। তবে সে হতাশ হয় না, সে ভাবে হয়তো তার তীর নিক্ষেপে ভুল হচ্ছে, তাই সে প্রতিদিনই এই কাজ করতে লাগল। এদিকে যুবককে এই কাজ করতে দেখে লোকজনের মাঝে কৌতূহল সৃষ্টি হল। তারা তাকে অনুসরণ করে জেনে গেল যে সে একটি গুরুত্বপূর্ণ গুপ্তধনের চিঠি পেয়েছে। এক কান দোকান হতে হতে এই খবর পৌঁছে গেল সুলতানের কাছে। তিনি আদেশ দিলেন যুবকটিকে ধরে তার কাছে নিয়ে আসতে। পেয়াদারা যুবককে নিয়ে গেল সুলতানের কাছে। সুলতান তাকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? গুপ্তধনের চিঠি পেয়েছে শুনলাম, চিঠিটা কই? মাটি খুঁড়ে যত সোনা গয়না পেয়েছ সেগুলো দাও, তাহলে তোমাকে মুক্তির আদেশ দিতে পারি।
অলস যুবক ভয়ে ভয়ে সুলতান মানে রাজাকে পুরো ঘটনা খুলে বলল। রাজার হাতে গুপ্তধনের চিঠিটি দিয়ে শপথ করে বলল যে সে একটি কালো মুদ্রাও খুঁজে পায়নি, গুপ্তধনের চিঠিটি আসলে ভুয়া। সুলতান হুট করেই যুবককে বিশ্বাস না করে আদেশ দিলেন যেন যুবকের বাড়িটায় তল্লাশি করা হয়, গুপ্তধন খুঁজে পেলে তা যেন তার কাছে আনা হয়। পাইক পেয়াদারা যুবকের বাড়ি তল্লাশি করে কিছুই পেল না। রাজা এবার যুবককে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এরপর রাজা নিজেই সর্বোত্তম তীর ধনুক সহ একটি দল নিয়ে গেলেন সেখানে। তিনি একটি তীর নিক্ষেপ করে মাটি খোঁড়ার নির্দেশ দিলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। লোভী রাজা ৬ মাস চেষ্টা চালিয়েও কাজ হয়নি। পুরো এলাকা ছোট বড় গর্তে ভরে গেল। হতাশ রাজা গর্তগুলি ভরাট করার নির্দেশ দিলেন এবং যুবকটিকে নিয়ে আসতে বললেন। গল্পের এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি, সঙ্গেই থাকুন।
যুবকটির চোখের দিকে তাকিয়ে গুপ্তধন পত্রটি তার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, নাও, তুমি আমার মূল্যবান ৬টি মাস নষ্ট করেছ। যুবক বলল, রাজামশাই, আমি তো আগেই বলেছিলাম এই পত্রটি ভুয়া, আমিও প্রতারিত হয়েছি। রাজা বললেন, তোমার গুপ্তধন পত্র নিয়ে যাও, গুপ্তধন খুঁজে পেলে সেটা তোমার, আমি আর চাই না। আর খুঁজে না পেলেও দুঃখ করো না, বরং এমন গুপ্তধন সন্ধান করো যা কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়। যুবকটি হতাশ হল না, আবারও চেষ্টা চালানোর সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরে গেল। পরের দিন সে আবার সেখানে গিয়ে বার কয়েক
তীর ছুড়ে সফল না হয়ে বাড়ি ফিরে গেল। রাতের বেলা যুবক আল্লাহর কাছে কান্নাকাটি করে তার মনের কথা খুলে মোনাজাত করল। বলল, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি অলস এবং লোভী হয়ে তোমার কাছে পরিশ্রমহীন ধনভাণ্ডার চেয়েছিলাম। এখন তোমার কাছে তওবা করছি, আমার তওবা কবুল করো, আমাকে ক্ষমা করে দাও।
এরপর কেটে গেল বেশ কিছুদিন। এক রাতে যথারীতি যুবক ঘুমিয়ে পড়ল। ঘুমের ভেতর সে আগের লোকটিকে আবারও স্বপ্নে দেখল। লোকটি যুবককে গুপ্তধন না পাওয়ার কারণ ব্যাখ্যা করে বলল, তুমি গুপ্তধন পত্রের নির্দেশিকা বুঝতে ভুল করেছ। গুপ্তধন পত্রে লেখা ছিল, তীরটা ধনুকে লাগিয়ে ফেলে দাও। এটুকুই? তোমাকে তো সর্বশক্তি দিয়ে ধনুক থেকে তীর ছুঁড়তে বলা হয়নি। তুমি গুপ্তধনের চিঠিটি মনোযোগ সহকারে পড়নি। গুপ্তধন পেতে তাড়াহুড়া করার কারণে বিষয়টি বুঝতেও পারনি। তুমি ধনুকে তীরটা লাগিয়ে ছেড়ে দাও। তীর যেখানে পড়বে সেখানে মাটি খুঁড়লে গুপ্তধন পেয়ে যাবে। যুবক ঘুম থেকে জেগে উঠে আবারও গুপ্তধন পত্রে দৃষ্টি দিয়ে দেখল, স্বপ্নে দেখা লোকের কথাই ঠিক, তীর ছুঁড়তে বলা হয়নি। তাড়াতাড়ি ছুটে গেল স্বপ্নে পাওয়া গুপ্তধন পত্রের ম্যাপ ধরে। ধনুকে তীর লাগিয়ে ছেড়ে দিল। তীর তার পায়ের সামনেই পড়ল। সেখানে মাটি খুঁড়ে পেয়ে গেল স্বপ্নের গুপ্তধন।
তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্প শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। আমেরিকার সঙ্গে যোগাযোগের পদ্ধতি পরিবর্তনের বিশেষ অর্থ দিয়েছে ইরান। ভালো সমঝোতা চূড়ান্ত হলেই কেবল সরাসরি যোগাযোগ সম্ভব। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা প্রকাশ করল টিআইবি। চরম দুর্নীতিগ্রস্তদের কাতারে রয়ে গেছে বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যপাল ও বিধানসভা স্পিকারের মধ্যে বাগযুদ্ধ চলছে। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.